ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
শুভ সন্ধ্যা। এখন বাংলাদেশে ভারতে শুক্রবার রাত আর এখানে ওয়াশিংটনে শুক্রবার দুপুর। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
শোক আর শ্রদ্ধায় বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করেছে জাতি।
রয়েছে বঙ্গবন্ধু হত্যা দিবস উপলক্ষে ডক্টর নুরুন নবীর একটি বিশেষ সাক্ষাৎকার।
পরে তো জানতে পারলাম মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি তারা ষড়যন্ত্র করে কিছু নতুন ইয়াং অফিসারদেরকে দিয়ে বঙ্গবন্ধুকে হত্যা করে তারা ক্ষমতা দখল করেছে।
আরও থাকছে কলকাতার সংবাদদাতা গৌতম গুপ্তের প্রতিবেদন।
প্রধানমন্ত্রী হিসেবে দিল্লির লালকেল্লা থেকে প্রথম স্বাধীনতা দিবসের ভাষণে নরেন্দ্র মোদী দেশের উদ্যোগপতিদের কাছে আহ্বান জানালেন দেশকে স্বয়ংভর করে তুলতে।
তবে সবার প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ। বিশ্ব সংবাদ পড়ছে তাহিরা কিবরিয়া। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীরা ইরাকের চরমপন্থীদের বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে কুর্দিদের অস্ত্র দেওয়ার ব্যাপারে অভিন্ন মতামত পোষণ করেছেন। শুক্রবার এই জরুরি বৈঠকে তারা মিলিত হন। আন্তর্জাতিক চাপের মুখে ইরাকি প্রধানমন্ত্রী নুরি আল মালিকির পদত্যাগ করা এবং তার পদে হায়দার আল আবাদিকে মনোনীত করার একদিন পর ব্রাসেলসে এই বৈঠক শুরু হল। তিনি বলেন, দেশের শান্তির লক্ষ্যেই তিনি এই পদ থেকে সরে দাঁড়িয়েছেন। এই পদক্ষেপের ফলে ইসলামিক স্টেট জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য ইরাকে ব্যাপকভাবে বিদেশি সামরিক সাহায্য প্রদান করতে অনেককেই উৎসাহিত করবে। ইউক্রেনের কর্মকর্তারা বলেন তারা রাশিয়ার গাড়িবহর পরীক্ষা করতে শুরু করেছে। মস্কো জানায় যে তারা ওই যানবহরে যুদ্ধবিধ্বস্ত পূর্ব ইউক্রেনে ত্রাণ সামগ্রী পাঠিয়েছে। কিয়েভ উদ্বিগ্ন যে মস্কো সম্ভবত গোপনে হামলা চালানোর জন্য ওই গাড়িবহর ব্যবহার করার চেষ্টা করছে অথবা রাশিয়াপন্থীদের পুনরায় সশস্ত্র করে তুলতে চাইছে। সম্প্রতি বিদ্রোহীরা লড়াইয়ে পিছিয়ে পড়েছে। এই উৎকণ্ঠা চরমে পৌঁছায় যখন শুক্রবার ব্রিটিশ সংবাদ মাধ্যমের খবরে বলা হয় যে রাশিয়ার সারি সারি বিশাল সংখ্যক সশস্ত্র সেনা এবং আরও যানবাহন ইউক্রেনের সীমান্তে ঢুকে পড়েছে। টেলিগ্রাফ এবং গার্ডিয়ান খবরের কাগজে বলা হয়েছে যে রাশিয়ার ত্রাণ বোঝাই গাড়িগুলো পরীক্ষার জন্য যেখানে থামানো হয়েছে তার প্রায় 30 কিলোমিটার দূরে রাশিয়ার সেনাবাহিনীর যানগুলোকে দেখা গেছে। শোক আর শ্রদ্ধায় বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আজ স্মরণ করেছে গোটা বাংলাদেশ। নানান আনুষ্ঠানিকতার মাধ্যমে পালিত হয়েছে জাতীয় শোক দিবস। এ সম্পর্কে আমাদের ঢাকা সংবাদদাতা মতিউর রহমান চৌধুরীর প্রতিবেদন।
জাতীয় পতাকা অর্ধনমিত করার মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। প্রেসিডেন্ট আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে ধানমন্ডিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। পরে আওয়ামী লীগ দলটির বিভিন্ন অঙ্গ সংগঠন এবং সাধারণ মানুষ শ্রদ্ধা জানান। ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে বিশেষ প্রার্থনা করা হয়, খাবার বিতরণ করা হয় দুস্থদের মধ্যে। 1975 সালের এই দিনে সেনাবাহিনীর একদল সদস্যের হাতে বঙ্গবন্ধু প্রাণ হারান। তার পরিবারের বেশিরভাগ সদস্য নিহত হন। তার দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা সে সময় দেশের বাইরে ছিলেন। 2010 সালের 28শে জানুয়ারি হত্যার ঘটনা দায়ের করা মামলায় 5 আসামির মৃত্যুদণ্ড কার্যকর হয়। মৃত্যুদণ্ডপ্রাপ্ত 6 জন এখনো পলাতক রয়েছেন। তাদের দেশে ফিরিয়ে আনার ব্যাপারে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। তিনি অভিযোগ করেছেন আসামিদের ফেরত দেওয়ার ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডা দ্বৈত নীতি গ্রহণ করেছে। মন্ত্রী বলেন কূটনৈতিক তৎপরতার মাধ্যমেই তাদেরকে দেশে ফিরিয়ে আনা হবে। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কার্যালয় পুলিশ আজ ঘিরে রেখেছে। গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে আগামীকাল কালো পতাকা মিছিল করার প্রাক্কালে আজ শুক্রবার পুলিশ বলছে যে তারা 15ই আগস্ট শোক দিবসের নিরাপত্তার কারণেই এই ব্যবস্থা নিয়েছে। বিএনপি বলছে যে পুলিশ আগামীকাল বিএনপিকে মিছিল করার মৌখিক অনুমতি দিয়েছে। এদিকে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন পালনের লক্ষ্যে অনেকেই বিএনপির কেন্দ্রীয় দপ্তরে প্রবেশ করতে পারেনি। বিস্তারিত শুনুন আমাদের ঢাকার অপর সংবাদদাতা আমির খসরুর টেলিফোন বার্তায়।
রণসাজে সজ্জিত বিপুল সংখ্যায় পুলিশ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে কোন নেতা কর্মীকে প্রবেশ করতে দিচ্ছে না, আশেপাশেও কাউকে ঘিরতে দেওয়া হচ্ছে না। শুক্রবার দুপুরের দিকে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক প্রেস ব্রিফিংয়ে বলেন,
বিভিন্ন ধরনের অজুহাত করে তারা বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দলের প্রধান কার্যালয়টিকে তারা অবরুদ্ধ করেন।
তবে পুলিশ বলছে এটা তাদের নিয়মিত নিরাপত্তা রক্ষা কার্যক্রমের অংশ। বিএনপি কার্যালয়ের সামনে দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা বলেন,
রুটিন মাফিক যে ডিউটি আমরা সেগুলোই করতেছি, যাদের আইন শৃঙ্খলা বিশৃঙ্খলা যেন কোনো ধরনের না ঘটে।
এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বৃহস্পতিবার দিবাগত রাত 12:01 কেক কেটে তার জন্মদিন পালন করেন। তার গুলশানের কার্যালয়ে এই অনুষ্ঠান হয়। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন।
ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দিল্লির লালকেল্লা থেকে স্বাধীনতা দিবস উপলক্ষে তাঁর প্রথম ভাষণে ভারতীয় উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন যে দেশকে স্বনির্ভর করতে আমদানি কমিয়ে রপ্তানি বাড়ানোর আহ্বান জানান মিস্টার মোদি। বিস্তারিত শুনুন আমাদের কলকাতা প্রতিবেদক গৌতম গুপ্তের এই রিপোর্টে।
নরেন্দ্র মোদি দেশের উদ্যোগপতিদের কাছে আহ্বান জানালেন, কাম মেক ইন ইন্ডিয়া। মোদি চাইছেন আধুনিক প্রযুক্তির প্রয়োগ বাড়িয়ে এক ডিজিটাল ভারত। সরকারের কাজকর্মে আরো স্বচ্ছতা ও সমন্বয় গুরুত্ব কথা তুলে মোদি বলেন, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক নিজেদের বিবাদ মেটাতে আদালতে যাচ্ছে, এটা অত্যন্ত অবাঞ্ছিত। আর উন্নত ভারত গড়ে তুলতে তিনি চান পারস্পরিক হিংসায় সম্পূর্ণ বিরতি। তার আহ্বান, সাম্প্রদায়িক লড়াই চাই না, দরকার দারিদ্রের বিরুদ্ধে লড়াই। দেশব্যাপী অসংখ্য ধর্ষণের ঘটনার তীব্র নিন্দা করলেন মোদি। জনসংখ্যায় মেয়েদের আনুপাতিক হার নিম্নগামী বলে তিনি উদ্বেগ প্রকাশ করলেন। আর অভিভাবকদের বললেন, শাসন করবেন কেবল কন্যাদের নয়, পুত্রদেরও। দেশবাসীকে তার প্রতিশ্রুতি, তার সরকার কেবল শাসক নয়, হয়ে উঠবে মানুষের সেবকও। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
এদিকে পশ্চিমবঙ্গে ভারতের 48তম স্বাধীনতা দিবস উদযাপনের সংক্ষিপ্ত বিবরণ শুনুন কলকাতার অপর প্রতিনিধি পরমাশিস রায়ের প্রতিবেদনে।
পশ্চিমবঙ্গ সরকারের পক্ষে আজ দেশের 68তম স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠানটি সম্পন্ন হয় কলকাতার রেড রোডে। সকাল 10:00 পতাকা উত্তোলন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করেন তিনি। অনুষ্ঠানের সাহসিকতা ও পরিষেবার ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য পুলিশের 6 আধিকারিককে মুখ্যমন্ত্রী পুলিশ পদক প্রদান করা হয়। অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা অংশ নেন। বিভিন্ন দপ্তরের সুসজ্জিত ট্যাবলো প্রদর্শিত হয় আজকের অনুষ্ঠানে। রাজ্য মন্ত্রিসভার সদস্য এবং প্রশাসনের আধিকারিকরা উপস্থিত ছিলেন। সাধারণ মানুষও এই অনুষ্ঠান উপভোগ করেন। সেই সঙ্গে গোটা রাজ্যের প্রায় সব জেলার জেলা সদর মহকুমাতেও সরকারি অনুষ্ঠানের আয়োজনের পাশাপাশি বেসরকারি ও বিভিন্ন সংগঠনের তরফেও দিনটি যথোচিত মর্যাদার সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করা হয়। পরমাশিস খোস্রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
সাহায্যকারী চিকিৎসা দলের প্রধান জানিয়েছেন যে পশ্চিম আফ্রিকায় ইবোলা সংক্রমণ যে মহামারীর আকার নিয়েছে, সেখানে ত্রাণ কর্মীরা পদক্ষেপ নেওয়ার আগেই দ্রুতগতিতে এই সংক্রমণ ছড়িয়ে পড়ছে। ডক্টর্স উইদাউট বর্ডার্স এর প্রেসিডেন্ট জোয়ান লুই জানিয়েছেন যে এই মহামারীর নিয়ন্ত্রণে আনার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে আরও বড় রকমের নেতৃত্বের প্রয়োজন। তিনি বলেন, আমার মনে হচ্ছে সত্যিকার অর্থে সেখানে যেন যুদ্ধ চলছে, বিশেষ করে ভয়। আপনার চারিদিকে কেউ কিছুই বুঝতে পারছে না কি ঘটছে, সব সময় একটা ভীতিকর অবস্থা বিরাজ করছে। ইবোলা আক্রান্ত 10টি দেশ অঞ্চল সফর করার পর জেনিভায় শুক্রবার তিনি ওই মন্তব্য করেন। ওদিকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ অভিমুখে সরকার বিরোধী মিছিল করে যাওয়ার সময় গুজরানওয়ালা শহরে বিরোধী নেতা ইমরান খানের গাড়ি লক্ষ্য করে গুলি করে। ইমরান খানের মুখপাত্র জানান যে গাড়িতে গুলি লেগেছে কিন্তু তিনি অক্ষত আছেন। তাঁর গাড়ি বহর লক্ষ্য করে একদল লোক ইট পাথরও ছুড়ে আক্রমণ চালায়। সন্দেহ করা হচ্ছে যে বন্দুকধারী বোকো হারাম জঙ্গিরা নাইজেরিয়ার উত্তর পূর্বাঞ্চলের একটি প্রত্যন্ত গ্রাম থেকে প্রায় 100 জন বালক ও লোককে অপহরণ করেছে। প্রত্যক্ষদর্শীরা বলছে, রোববার বর্ণো রাজ্যের দর্ণবাগা গ্রামে আক্রমণ চালিয়ে কয়েকজনকে হত্যা করেছে এবং পরে তারা ওইসব মানুষদের ট্রাকে তুলে নিয়ে যায়। সোমালিয়ার রাজধানীতে শুক্রবার সরকার এবং আফ্রিকি ইউনিয়নের সেনারা সাবেক যুদ্ধবাজ নেতার অনুগত মিলিশিয়া বাহিনীর ওপরে আক্রমণ চালালে প্রচণ্ড লড়াই শুরু হয়। প্রত্যক্ষদর্শী কর্মকর্তারা বলছেন, মোগাদিশুর দক্ষিণ পশ্চিমাঞ্চলের এলাকায় সংঘর্ষে অন্তত 10 জন নিহত হয়েছে। সংবাদ এখানেই শেষ হল।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটারে। ১৯৭৫ সালের 15ই আগস্ট বাংলাদেশের ইতিহাসে এক কালো অধ্যায় সূচিত হয়েছিল। ওই দিন দেশের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের বেশিরভাগ সদস্য এক সামরিক অভ্যুত্থানে নিহত হয়েছিলেন। সেদিনের সেই ঘটনা এবং তার প্রেক্ষাপট নিয়ে মুক্তিযোদ্ধা এবং লেখক ডক্টর নুরুন্নবীর সঙ্গে কথা বলেছেন আহসানুল হক।
ডক্টর নুরুন্নবী, 15ই আগস্ট ১৯৭৫ সাল, ওই দিন আপনি কোথায় ছিলেন?
আমি সর্বপ্রথমেই বঙ্গবন্ধুর আত্মার প্রতি এবং তার পরিবারের যারা নিহত হয়েছিলেন তাদের আত্মার প্রতি শান্তি কামনা করছি। ওদিন আমি থাকতাম নিউ বেলি রোড মন্ত্রীপাড়ার কাছে। সকালবেলা আব্দুর রব শ্রেণীবাদের বাসায় যখন গোলাগুলির শব্দ শুনে আমাদের ঘুম ভাঙে।
মিন্টু রোডে
সেটা কাছাকাছি ছিল। তো ঘুমের থেকে উঠেই আমরা চিন্তা করছিলাম কোথায় কী হলো। কিছুক্ষণ পরে রেডিও অন করলাম, তখন মেজর ডালিম সে নিজ কণ্ঠে বলল বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে, নতুন সরকার গঠিত হয়েছে। এইভাবেই এই বঙ্গবন্ধুর হত্যার খবর রেডিওর মাধ্যমে প্রথমে আমরা জানতে পারি।
তারপর আপনি কী করলেন?
প্রথমত এই খবরে তো আমরা খুব শকড হলাম, এটা কখনো আমরা কল্পনা করি নাই। তারপরেই আমরা চিন্তা করলাম যে এর পিছনে কারা। তো আমরা একটা কিছু প্রতিবাদ করার জন্য যখন চিন্তা ভাবনা করতেছিলাম, তারপরেই শুনি খন্দকার মোস্তাকের নেতৃত্বে যে ক্যাবিনেট গঠন করা হয়েছে, সেখানে জেলখানায় চার নেতা এবং তোফায়েল রাজ্জাক ভাই এরা ছাড়া সবাই সেই ক্যাবিনেটে শপথ নিয়েছে। এতে আমরা একটু কনফিউজড হলাম যে রিয়েলি হোয়াট হ্যাপেন। পরে তো জানতে পারলাম যে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি, মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি, তারা ষড়যন্ত্র করে কিছু নতুন ইয়াং অফিসারদেরকে দিয়ে বঙ্গবন্ধুকে হত্যা করে তারা ক্ষমতা দখল করেছে।
15ই আগস্ট শেখ মুজিবুর রহমান শুধু নিহত হননি, তার সাথে তার পরিবারের বেশিরভাগ সদস্য নিহত হয়েছেন। তার ছেলে, ছেলের বউ এবং রাসেল, সে তখন শিশুর বয়স। আব্দুর রব শ্রেণীবাতের বাড়িতেও নারী শিশুসহ অনেকে নিহত হয়েছেন। শেখ মনির বাসাতেও হামলা হয়েছে, সেখানেও নিহত হয়েছেন কয়েকজন। যারা রাজনৈতিক নেতা নন, যারা নারী এবং শিশু, 15ই আগস্টে এই যে মানুষগুলো নিহত হলেন, এই ঘটনার নিষ্ঠুরতা সম্পর্কে আপনার কী মনে হয়?
আমরা যদি এই নিষ্ঠুরতার কথা চিন্তা করি, প্রথমে প্রশ্ন জাগে কেন এই নিষ্ঠুরতা। রাজনৈতিক বিষয়ে দ্বিমত থাকতে পারে, কিন্তু এই 8-9 বছরের শিশু, মহিলা, বঙ্গবন্ধুর স্ত্রী শেখ জামাল, শেখ কামালের ওয়াইফ, শেখ মনির ওয়াইফ, শেখ মনি ভাই সহ এদেরকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, এতে প্রমাণিত হয় মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি তারা প্রতিশোধ নেওয়ার জন্য এই কাজটা করেছে। 71-এ তারা হেরে গিয়ে তারা যে অপমানিত বোধ করেছিল তাদের দিক থেকে, সেইটারই প্রতিশোধ নেওয়ার জন্য এই নিষ্ঠুরতা। শেখ রাসেল একটা শিশু ছিল, সে তো কোনো অন্যায় করেনি এবং তাকে যেভাবে মারা হয়েছে, সে হত্যার যজ্ঞের পরে বঙ্গবন্ধু এবং তার স্ত্রী অন্যান্যকে মারার পরে তাকে সে বাইরে অপেক্ষা করছিল তার সে বঙ্গবন্ধু পরিবারের কিছু সদস্যের সাথে, পুলিশ কর্মকর্তার সাথে। সে যখন কান্না করছিল যে আমি মার কাছে ফিরে যাব, তখন এই খুনিরা তাকে মিথ্যা কথা বলে, শিশুকে মিথ্যা কথা বলে যে চলো তোমার মায়ের কাছে, তোমাকে আমি নিয়ে যাব। এই কথা বলে সেই লনের থেকে বঙ্গবন্ধুর বাসায় নিয়েই তাকে গুলি করে হত্যা করা হয়। এর চেতে আর কি নিষ্ঠুরতা হতে পারে? এটা হিউম্যান রাইটস ভায়োলেশন। যারা এই কর্মকাণ্ড করেছে, যে ক্রস ফায়ারে যদি রাসেল মারা যেত তবু একটা কথা ছিল, কিন্তু তাকে ঠান্ডা মাথায়, এবং শুধু তাকেই নয়, মহিলা, প্রেগন্যান্ট মহিলা, বঙ্গবন্ধু পরিবারের অন্য সদস্য যেভাবে হত্যা করা হয়েছে, এতেই প্রমাণিত হয় যে এরা একাত্তরের পরাজয়ের প্রতিশোধ নেওয়ার জন্য এই কর্মকাণ্ড করেছে। তো আমার সবচেয়ে দুঃখ হয় যে এই ঘটনার পরে এই খুনিদেরকে যারা সাপোর্ট করছে, খুনিদেরকে রক্ষা করার জন্য আজ পর্যন্ত যারা চেষ্টা করছে, তাদের কাছে আমার প্রশ্ন, বিশেষ করে নতুন জেনারেশনের কাছে, যে তোমরা কীভাবে এই শিশু হত্যাকে সমর্থন করো, মহিলাকে হত্যাকে সমর্থন করো, এবং তাদের জন্য, তাদের মুক্তির জন্য, তাদের রক্ষা করার জন্য এখনও আন্দোলন হচ্ছে। ইন্টারনেটে এখনও আমেরিকা, ইউরোপ এবং বাংলাদেশ থেকে একটা গ্রুপ, তারা এই খুনি ডালিমদেরকে রক্ষা করার জন্য তারা ক্যাম্পেইন করছে। বাংলাদেশে জামাত এবং অন্যান্য, তারা যুদ্ধ অপরাধের বিচার বন্ধ করার জন্য বঙ্গবন্ধু খুনির বাকি যারা আছে তাদের সেই বন্ধ, তাদের বিচার বন্ধ করার জন্য, তাদের শাস্তি বন্ধ করার জন্য এখনও তারা আন্দোলন করছে। আমি তাদের কাছে প্রশ্ন রাখতে চাই, যারা হিউম্যান রাইটসের কথা বলে, যারা আমাদের নতুন প্রজন্ম, তারা এই জিনিসটাকে কীভাবে সমর্থন করতে পারে?
আমাদের স্টুডিওতে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনাকে অসংখ্য ধন্যবাদ।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062। এবার রয়েছে বিজ্ঞান জগতের খবরাখবর। হাজার হাজার রাসায়নিক পদার্থ বাজারে পাওয়া যায় এবং তার বেশ কটি ক্যান্সারের জন্য দায়ী। বিজ্ঞানীরা চেষ্টা করছেন এমন এক ধরনের পরীক্ষা আবিষ্কার করতে যার মাধ্যমে সহজেই বোঝা যাবে দীর্ঘমেয়াদে তার ক্যান্সারের কারণ হতে পারে কিনা। এ নিয়ে ভয়েস অফ আমেরিকার প্রতিবেদন থেকে পড়ে শোনাচ্ছেন শতরূপা বড়ুয়া।
নানা ধরনের রাসায়নিক পদার্থের সঙ্গে ক্যান্সারের যোগাযোগ আছে। অবশ্য আরও হাজার হাজার রাসায়নিক উপাদান আছে যার কারণে ক্যান্সার হতে পারে, সেগুলো সম্পর্কে আমরা তেমন কিছুই জানি না। এখন বিজ্ঞানীরা চেষ্টা করছেন এমন এক ধরনের সহজ পরীক্ষা আবিষ্কার করতে যার মাধ্যমে যেসব রাসায়নিক উপাদান শরীরে দীর্ঘমেয়াদী ক্ষতিকর প্রভাব ফেলে সেগুলো শনাক্ত করা যাবে। পৃথিবীজুড়ে প্রায় 80,000 রাসায়নিক পদার্থ বাজারে পাওয়া যায়। ওষুধ থেকে শুরু করে কীটনাশক পর্যন্ত নানা কিছুতে এই ধরনের পদার্থ ব্যবহার করা হয়। অবশ্য বিশেষজ্ঞরা বলছেন বাণিজ্য খাতে যে ধরনের রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয় তার মাত্র 2% পরীক্ষা করে দেখা হয় সেগুলো থেকে ক্যান্সার হবার কোনো আশঙ্কা আছে কিনা। এর একটি বড় কারণ এই ধরনের পরীক্ষা সময় সাপেক্ষ এবং ব্যয়বহুল। এখন ম্যাসাচুসেটসের বস্টন ইউনিভার্সিটির গবেষকরা বলছেন এমন এক ধরনের পরীক্ষা তারা আবিষ্কার করতে চেষ্টা করছেন যা হবে সহজ এবং সুলভ। স্টেফানো মন্টে বস্টন ইউনিভার্সিটির বায়ো ইনফরমেটিক্স কর্মসূচির কম্পিউটেশনাল বায়োলজি এবং ক্যান্সার জেনোমিক্স বিশেষজ্ঞ। তিনি বলছিলেন এবং মূলত আমরা চেষ্টা করছি মান নিয়ন্ত্রণ সংস্থা এবং রাসায়নিক পদার্থ উৎপাদনকারীকে সাহায্য করতে। তিনি আরও বলেছেন বিভিন্ন স্কুল অফ মেডিসিন অ্যান্ড পাবলিক হেলথ ও টক্সিলজি কর্মসূচির গবেষক সহ অনুসন্ধানকারীরা গবেষণা কেন্দ্রের তথ্য পরীক্ষা করছেন। ল্যাবরেটরিতে ইঁদুরদের কয়েকদিনের জন্য এমন রাসায়নিক পদার্থের সংস্পর্শে রাখা হয়েছিল যা থেকে ক্যান্সার হয়। যে ধরনের রাসায়নিক পদার্থ পরীক্ষা করা হয়েছে তার মধ্যে রয়েছে ডাইঅক্সিন, যা মারাত্মক বিষাক্ত এবং পরিবেশ দূষণকারী। এই রাসায়নিক পদার্থের কারণে ক্যান্সার সহ নানা ধরনের শারীরিক অসুবিধা হয়। আরেকটি রাসায়নিক পদার্থ হল পলিক্রোনিনেটেড বাইফিনালস, যার কারণে ত্বক, মস্তিষ্ক, লিভারের ক্যান্সার হয়। এছাড়াও রয়েছে বিসফেনল এ বা বিপিএ। এটি এমন একটি রাসায়নিক পদার্থ যা হরমোনের মতো কাজ করে। এই ধরনের রাসায়নিক উপাদানের ওপর নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও তা অহরহ ব্যবহার করা হচ্ছে। স্টেফানো মন্টি বলছেন গবেষকরা বুঝতে চেষ্টা করছেন কিভাবে এই উপাদানগুলো শরীরের কোষগত পরিবর্তন ঘটিয়ে ক্যান্সারের কারণ হয়ে দাঁড়ায়।
শ্রোতা বন্ধুরা, ভয়েস অফ আমেরিকা ও যুক্তরাষ্ট্রের উন্নয়ন সহায়তা সংস্থা USAID যৌথ উদ্যোগে এবং ঢাকা রিপোর্টিং সেন্টারের সহযোগিতায় প্রণীত স্বাস্থ্য বিজ্ঞান বিষয়ক রিপোর্ট আমাদের অনুষ্ঠানে প্রচারিত হয় প্রতি রবিবার। শোনার আমন্ত্রণ রইল।
আফ্রিকায় বাল্যবিবাহ রোধের উদ্দেশ্যে আফ্রিকান ইউনিয়ন 2 বছরের এক প্রচার অভিযান কর্মসূচি হাতে নিয়েছে। এই বিষয়ে আজকের যুব সংবাদে রয়েছে মার্থা ভ্যান ডার ওলফের রিপোর্ট, চলুন শোনা যাক। আফ্রিকার বেশিরভাগ দেশগুলোতে কমপক্ষে 30% কিশোরীর বিয়ে হয়ে যায় 18 বছরের আগেই এবং বেশিরভাগ ক্ষেত্রেই তাদের অমতেই বিয়ে সম্পন্ন হয়। আফ্রিকা মহাদেশের একটি দেশ নাইজারের 16 বছর বয়সী একজন কিশোরী জিনাবু সে তার অভিজ্ঞতার কথা বলল। সে তার নিজের দেশের ভাষায় বলল, স্কুলে পড়ালেখা বন্ধ করে দিয়ে তাকে বিয়ে দেয়া হয়, কিন্তু তার স্বামীর অত্যাচারে সে বাবা মার বাড়িতে ফিরে আসলে বাবা মাও তাকে ধমকে পিটিয়ে স্বামীর বাড়ি ফেরত পাঠায়। তারপর সে এক খালার বাড়ি পালিয়ে গিয়ে আবার স্কুলে লেখাপড়া শুরু করার ইচ্ছে প্রকাশ করে। কিশোর বয়সে বিয়ে হবার কারণে এরকম কিশোরীদের মানসিক এবং শারীরিক যন্ত্রণা পোহাতে হয়। কম বয়সে গর্ভধারণের কারণে বিভিন্ন শারীরিক অসুবিধা দেখা দেয়, তাদের লেখাপড়াও বন্ধ হয়ে যায়। সামাজিক অবস্থার কারণে তাদের সমাজে কোনো মতামত দেবার অধিকার থাকে না। আফ্রিকান ইউনিয়নের বাল্যবিবাহ রোধের যে প্রচার অভিযান তাতে নীতি নির্ধারণ এবং গণসচেতনতা বাড়ানোই হচ্ছে মূল লক্ষ্য। আফ্রিকান ইউনিয়নের সামাজিক সম্পর্ক বিষয়ক কমিশনের পরিচালক ওলাউই মেইগুন তিনি বললেন,
The Charter on the Rights of the Child, for example, was, you know, has clear provisions on harmful practices against the child. And it's clear in the provisions of the Charter, culture or religious or whatever should not be an excuse under states.
তিনি বললেন, আইনে পরিষ্কার বলা আছে শিশুদের ক্ষতি হয় এমন কোনো রীতি পালন করা বেআইনি, তা সে সামাজিক অথবা ধর্মীয় যে কারণেই হোক না কেন। কিছু রীতিনীতি পালন করার জন্য মানুষ সাধারণত বিভিন্ন অজুহাত দিয়ে থাকে, তবে আইনানুগ ব্যবস্থা কঠোর থাকলে কোনো অজুহাতই কাজে দেবে না। আফ্রিকা মহাদেশের মধ্যে নাইজার এবং চ্যাডে বাল্যবিবাহের হার সবচাইতে বেশি, যা প্রায় 70% মতো, এবং জাম্বিয়াতে সেই হার 42%।
আমাদের ফেসবুক ফ্যান পেজের ঠিকানা www.facebook.com/voabangla। আমাদের অনুষ্ঠান এবং বাংলা বিভাগের কর্মীদের সম্পর্কে ছবি সহ বিস্তারিত তথ্য রয়েছে এই ফ্যান পেজে। আপনিও ফ্যান পেজের সদস্য হতে পারেন।
এবারে রয়েছে মিতালির আসর। আপনাদের পাঠানো চিঠিপত্রের জবাব দিচ্ছেন রোকেয়া হায়দার।
মিতালির আসর থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি, আশা করি সকলে ভালো আছেন। আজকে চিঠিপত্রের জবাবে প্রথম চিঠি লিখেছেন শফিউল ইসলাম খোকন, আইনজীবী সহকারী, কুষ্টিয়া থেকে বাংলাদেশের। আপনি লিখছেন, আমি পেশায় একজন আইনজীবী, আমি ভয়েস অফ আমেরিকার প্রতিটি অনুষ্ঠান নিয়মিতভাবে শুনি, আমি আমেরিকার শিক্ষা, সংস্কৃতি এবং সব কিছু সম্পর্কেই জানতে চাই, তাই আমার ঠিকানায় অনুষ্ঠান সূচি পাঠাবেন। ভাই, আপনি যদি আমাদের নিয়মিত অনুষ্ঠান শোনেন প্রতিদিন, তাহলে দেখবেন যে আমাদের অনুষ্ঠান সাজানো হয়েছে বিশ্ব সংবাদ, তারপরে থাকে বিশ্বের বিভিন্ন জায়গার খবরাখবর, আমাদের সংবাদদাতাদের রিপোর্ট, এবং তারপর যুব সংবাদ, বিজ্ঞান এবং মিতালি। কখনো কখনো 3 দিন থাকে সম্পাদকীয় আর 3 দিন থাকে যুব সংবাদ। তাছাড়াও বিশ্বে যেখানে যা কিছু ঘটছে সব কিছু নিয়ে আমাদের অনুষ্ঠান সাজানো হয়। তো আপনার এই আগ্রহের জন্য অনেক অনেক ধন্যবাদ। অনুষ্ঠান কেমন লাগছে আগামীতে জানাবেন। হরিপদ অধিকারী লিখেছেন খালিশপুর বাগেরহাট থেকে। আপনি জানতে চেয়েছেন যে আমেরিকায় কতদিন সরকারি ছুটি হয়। দেখুন ভাই, এবছর যেমন সরকারি ছুটি আছে, কেন্দ্রীয় সরকারের ছুটি, 10 দিন ছুটি ছিল, নববর্ষের ছুটি, মার্টিন লুথার কিং ডে, প্রেসিডেন্টস ডে, মেমোরিয়াল ডে, স্বাধীনতা দিবস 4 জুলাই, ইন্ডিপেন্ডেন্স ডে, লেবার ডে এই 1 সেপ্টেম্বর আসছে, তারপরে আছে কলম্বাস ডে 13 অক্টোবর, ভেটারেন্স ডে নভেম্বরের 11 তারিখে, এবং নভেম্বর মাসে কিন্তু 2টি ছুটি পড়ে, একটি ভেটারেন্স ডে, এবং সব শেষে গিয়ে থ্যাংকস গিভিং বা ঈশ্বরের কাছে কৃতজ্ঞতা জানানোর যে দিবস নভেম্বরের 27 তারিখে, তারপর থাকে বড়দিনের ছুটি 25শে ডিসেম্বর। এটাই হচ্ছে মূল ছুটি, তার সাথেও অন্যান্য ছুটি থাকে, সেগুলো ঠিক কেন্দ্রীয় সরকারের না, বিভিন্ন রাজ্য তাদের নিয়ম অনুযায়ী পালন করেন। তপন লাহিড়ি লিখেছেন বরেন্দ্রপুর কলকাতা থেকে। আপনি লিখছেন যে আপনি আপনাদের সকল উপস্থাপকদের ঈদের শুভেচ্ছা এবং আমাদের সব নমস্কার জানাচ্ছি। ওয়াশিংটনে আপনারা খুব খাওয়া দাওয়া করেছেন নিশ্চয়ই? হ্যাঁ ভাই, ঈদের সময় তো পুরো গোটা মাস রমজানের রোজা রেখে ঈদের সময় খাওয়া দাওয়া যে হয় সে তো আপনি আপনার এলাকার লোকজনকে দেখেই বুঝতে পারেন। তো অনুষ্ঠান কেমন লাগছে আগামীতে জানাবেন, জানাতে ভুলবেন না। এরপরের চিঠি ইমেল পাঠিয়েছেন আহসানুল ইকবাল বুলবুল এবং ইউনুসুর রহমান, ভিওএ অ্যান্ড ওয়ার্ল্ড রেডিও লিসনার্স ক্লাব, অরুণী মিউনিসিপ্যালিটি, রাজশাহী, বাংলাদেশ থেকে। আপনি আপনারা ক্লাবের সবাই মন দিয়ে আমাদের অনুষ্ঠান শুনছেন এবং কুইজের যে আমরা করেছিলাম বিশ্বকাপ উপলক্ষে, সেই কুইজের কখন আমরা পুরস্কার দেব অক্টোবর মাসে দেব, আগামীতে জানাবো। তো মিতালি রাশোর আজ এ পর্যন্তই।
এবারে রয়েছে সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন তাহিরা কিবরিয়া।
শোক আর শ্রদ্ধায় বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আজ স্মরণ করেছে গোটা বাংলাদেশ। নানান আনুষ্ঠানিকতার মাধ্যমে পালিত হয়েছে জাতীয় শোক দিবস। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কার্যালয় পুলিশ আজ ঘিরে রেখেছে। গাজা ইসরায়েলে হামলার প্রতিবাদে আগামীকাল কালো পতাকা মিছিল করার প্রাক্কালে আজ শুক্রবার পুলিশ বলেছে যে তারা 15 আগস্ট শোক দিবসের নিরাপত্তার কারণেই এই ব্যবস্থা নিয়েছে। বিএনপি বলেছে যে পুলিশ আগামীকাল বিএনপিকে মিছিল করার মৌখিক অনুমতি দিয়েছে। এদিকে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন পালনের লক্ষ্যে অনেকেই বিএনপির কেন্দ্রীয় দপ্তরে প্রবেশ করতে পারেনি। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীরা ইরাকের চরমপন্থীদের বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে কুর্দিদের অস্ত্র দেওয়ার ব্যাপারে অভিন্ন মতামত পোষণের জন্য শুক্রবার এক জরুরি বৈঠকে মিলিত হয়েছেন। আন্তর্জাতিক চাপের মুখে ইরাকে প্রধানমন্ত্রী নুরি আল মালিকির পদত্যাগ করা এবং তার পদে হায়দার আল আবাদিকে মনোনীত করার একদিন পর ব্রাসেলসে এই বৈঠক শুরু হয়। ইউক্রেনের কর্মকর্তারা বলছেন তারা রাশিয়ার গাড়িবহর পরীক্ষা করতে শুরু করেছে। মস্কো জানায় যে তারা ওই যানবহরে যুদ্ধবিধ্বস্ত পূর্ব ইউক্রেনে ত্রাণ সামগ্রী পাঠিয়েছে। সাহায্যকারী চিকিৎসক দলের প্রধান জানিয়েছেন যে পশ্চিম আফ্রিকায় ইবোলা সংক্রমণ যে মহামারীর আকার নিয়েছে সেখানে ত্রাণকর্মীরা পদক্ষেপ নেওয়ার আগেই দ্রুত গতিতে এই সংক্রমণ ছড়িয়ে পড়ছে। ডক্টরস উইদাউট বর্ডার্সের প্রেসিডেন্ট জোয়ান লুই জানিয়েছেন যে এই মহামারী নিয়ন্ত্রণে আনার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে আরও বড় ধরনের নেতৃত্বের প্রয়োজন। ওদিকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ অভিমুখে সরকার বিরোধী মিছিল করে যাওয়ার সময় গুজরানওয়ালা শহরে বিরোধী নেতা ইমরান খানের গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়া হয়। ওদিকে পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলের কর্মকর্তারা বলছেন জঙ্গিরা দুটি বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে। নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ ছড়িয়ে পড়ে এবং অন্তত 8 জন বিদ্রোহী নিহত হয়েছে। সোমালিয়ার রাজধানীতে শুক্রবার সরকার এবং আফ্রিকান ইউনিয়নের সেনারা সাবেক যুদ্ধবাজ নেতার অনুগত মিলিশিয়া বাহিনীর ওপরে আক্রমণ চালায় এবং প্রচণ্ড লড়াই শুরু হয়। প্রত্যক্ষদর্শী এবং কর্মকর্তারা বলছেন মোগাদিশুর দক্ষিণ পশ্চিমাঞ্চলের ওয়াদাজির এলাকার সংঘর্ষে অন্তত 10 জন নিহত হয়েছে। আতঙ্কিত এলাকাবাসী ভয়েস অফ আমেরিকাকে জানিয়েছে যে তারা বন্দুকের গুলি এবং বিস্ফোরণের প্রচণ্ড আওয়াজ শুনতে পান, যা রাজধানীর অস্থিতিশীল পরিবেশের মধ্যেও অস্বাভাবিক ধরনের ছিল। সন্দেহ করা হচ্ছে যে বন্দুকধারী বোকো হারাম জঙ্গিরা নাইজেরিয়ার উত্তর পূর্বাঞ্চলের একটি প্রত্যন্ত গ্রাম থেকে প্রায় 100 জন বালক এবং লোককে অপহরণ করেছে। প্রত্যক্ষদর্শীরা বলছে রোববার বর্ণো রাজ্যের দর্নবাগা গ্রামে আক্রমণ চালিয়ে কয়েকজনকে তারা হত্যা করার পর ট্রাকে উঠিয়ে ওইসব মানুষকে নিয়ে যায়।
আর এই সঙ্গেই শেষ হল ভয়েস অফ আমেরিকা প্রচারিত আমাদের আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠান প্রযোজনা করলেন ডলোরেস ডেভিস, প্রকৌশলী ছিলেন জন এলিসন, আর আমি সাবরিনা চৌধুরী সবাইকে আরেকবার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে বিদায় চাইছি। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.